বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার, 23 এপ্রিল, 10 বৈশাখ এবং ফার্সি 3 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ, ভারত ও সৌদি আরবের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টে 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইন্দোনেশিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ এবং বাংলাদেশের নিউ মার্কেট এলাকায় সহিংসতা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি অভিযোগ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর রয়েছে পবিত্র রমজান উপলক্ষে আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক বিশেষ আলোচনা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক আলোচনা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আফগানিস্তানের কয়েকটি মসজিদে হামলার ঘটনায় ইরানের উদ্বেগ, নিরাপত্তা জোরদারে সহযোগিতার প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট রাইসি। রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটে সরাসরি সংঘাত এড়ানো না গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা জার্মান চ্যান্সেলরের। পানি সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা, আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় অববাহিকা ভিত্তিক পদ্ধতি গ্রহণের আহ্বান। এবং ভারতের বিহারে লালু প্রসাদ যাদবের বাড়িতে ইফতার পার্টিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, নয়া রাজনৈতিক সমীকরণের জল। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। আফগানিস্তানের বিভিন্ন স্কুল ও মসজিদে একের পর এক হামলার ঘটনার পর সেদেশের জনগণের নিরাপত্তা রক্ষায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন, আফগান জনগণের বিরুদ্ধে একের পর এক হামলার ঘটনা আফগানিস্তান সহ গোটা অঞ্চলের জন্যই হুমকি। তিনি আফগানিস্তানের মসজিদ সহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল কলেজের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তালেবান সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিত করা আফগানিস্তানের তালেবান সরকারের দায়িত্ব, তবে তাকফিরি সন্ত্রাসী মোকাবেলায় নিজের সক্ষমতা কাজে লাগিয়ে দেশের নিরাপত্তা জোরদারে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সম্প্রতি কয়েকটি সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসা সেবা দিতেও তেহরান আগ্রহী। গত কয়েকদিনে আফগানিস্তানের তাকফিরি সন্ত্রাসীরা কাবুল, মাজার শরীফ এবং কুন্দুজ সহ বিভিন্ন স্থানে স্কুল ও মসজিদে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এর ফলে নারী ও শিশুসহ বহু শিয়া ও সুন্নি মুসলমান নিহত হয়েছেন। গতকালও আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অর্ধ
অর্ধশত মুসল্লি নিহত হয়েছেন। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এই বোমা হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কুন্দুজ শহরের ইমাম সাহিব এলাকার মসজিদে ভয়াবহ বিস্ফোরণের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এই অপরাধ যজ্ঞের নিন্দা জানাই এবং যারা হতাহত হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই ঘটনায় জড়িতরা সমাজের শয়তানি চক্র এবং তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য আন্তরিক প্রচেষ্টা চলছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিপীড়নমূলক এবং অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা সংশোধনের জন্য আমেরিকার বর্তমান প্রশাসনের সৎ সাহস থাকা দরকার। গতকাল শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে ফোনালোপে আমির আবদুল্লাহিয়ান কথা বলেন। তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে ইরান সরকার ভিয়েনায় একটি ভালো শক্তিশালী এবং টেকসই চুক্তিতে পৌঁছাবে, তবে এজন্য হোয়াইট হাউসকে অবশ্যই বাড়তি দাবি থেকে সরে আসতে হবে এবং বাস্তবতার পথ অনুসরণ করতে হবে। ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জোসেফ বোরেল ও তার সহকারী এনরিক মোরা যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং সংলাপে সমন্বয়কের ভূমিকা পালন করে যাচ্ছেন তার জন্য আমির আবদুল্লাহিয়ান কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাশিয়া বলেছে, ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করলে মারিওপোল শহরে মস্কো যুদ্ধবিরতি ঘোষণা করবে। মারিওপোল শহর হচ্ছে ইউক্রেনের সেনাদের জন্য পূর্বাঞ্চলীয় সর্বশেষ শক্ত ঘাঁটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় যে সমস্ত বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছে তাদেরকে বের করে নেওয়ার জন্য রাশিয়া যে কোনো সময় যুদ্ধবিরতি এবং মানবিক করিডোর প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার রাশিয়া ঘোষণা করেছিল যে তারা মারিওপোল শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে শুধু আজভস্তাল শিল্প কারখানার অঞ্চল বাদে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই এলাকা কঠোরভাবে অবরুদ্ধ করার জন্য তার দেশের সেনাদেরকে নির্দেশ দিয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটে সরাসরি সংঘাত এড়িয়ে যেতে হবে, অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। জার্মান বিখ্যাত ম্যাগাজিন দার স্পিগেলকে দেয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ইউক্রেনকে ভারী অস্ত্রশস্ত্র দেওয়ার ক্ষেত্রে উদাসীনতার জন্য ওলাফ শোলজ দেশে বিদেশে সমালোচনার মুখে রয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংঘাত ন্যাটো জোট পর্যন্ত ছড়িয়ে পড়া কোনোভাবেই আমার কাছে সর্বোচ্চ মাফ করবেন এই সংঘাত ন্যাটো জোট পর্যন্ত ছড়িয়ে পড়া ঠেকানোটাই আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এই জন্য আমি জনমত জরিপকে গুরুত্ব দেই না কিংবা অন্য কারো তীর্যক মন্তব্যে খুব বেশি বিরক্ত হই না। এক্ষেত্রে ভুল হলে তার পরিণতি হবে নাটকীয়। এই জন্য প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে এবং পারস্পরিক সমন্বয়টা জরুরি। জার্মান চ্যান্সেলর বলেন, তিনি এমন সংঘাত প্রতিরোধের চেষ্টা করে যাবেন যা পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। কোনোভাবেই পরমাণু যুদ্ধ হতে দেয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় অববাহিকা ভিত্তিক পদ্ধতি গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি এক ভিডিও বার্তায় একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তঃসীমান্ত নদীগুলোর পানি ব্যবস্থাপনার জন্য একটি অববাহিকা ভিত্তিক পদ্ধতির প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব দিয়েছেন। আজ শনিবার জাপানের কুমামোটোতে অনুষ্ঠিত দুদিনব্যাপী চতুর্থ এশিয়া প্যাসিফিক ওয়াটার সামিটে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এমন গুরুত্ব আরোপ করেন। জাপানের কুমামোটো সিটি ও এশিয়া প্যাসিফিক ওয়াটার সিটি যৌথভাবে এই সামিটের আয়োজন করে। ভিডিও বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আজকের মানুষ ভবিষ্যতের প্রজন্মের কাছে পানি সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে দায়বদ্ধ। পানি সম্পর্কিত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকারের সচেতনতামূলক পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা জলবিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনা সহ আঞ্চলিক ও উপ আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে কাজ করছি। আমাদের তরুণদের অবশ্যই ক্ষমতায়ন করতে হবে যারা পানির অন্তর্ভুক্তিতা, দক্ষতা ও স্থায়িত্বের জন্য কাজ করবে। প্রধানমন্ত্রী বলেন, চলমান কোভিড-19 পরিস্থিতি থেকে আমাদের ভালোভাবে বেরিয়ে আসতে হলে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। নিরাপদ পানি ব্যবহার নিশ্চিতে বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা খোলা স্থানে মলত্যাগের বিষয়টি প্রায় রহিত করে ফেলেছি। 85% মানুষের জন্য স্যানিটেশন নিশ্চিত করা হয়েছে। পানিবাহিত রোগের বিরুদ্ধে বিজয়ী হতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। পানি সংক্রান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশকে রোল মডেল হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বন্যার বাঁধ, সাইক্লোন শেল্টার, উপকূলীয় পোল্ডার, গ্রিন বেল্ট, ভাসমান কৃষি, শহরের পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় বিনিয়োগ, এসবকে বাংলাদেশ উদারতার সাথে উৎসাহিত করে থাকে। দেশের প্রায় 85% মানুষ আজ নিরাপদ পানির নিশ্চয়তা পাচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতিশ কুমার আরজেডির ইফতার পার্টিতে অংশ নেয়। রাজ্যে নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনা শুরু হয়েছে। এতে কোনো রাজনৈতিক ইস্যু বের করা দরকার নেই বলে মন্তব্য করেছে বিজেপি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতিশ কুমার আরজেডির ইফতার পার্টিতে উপস্থিত হওয়ায় রাজ্যটিতে নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনা শুরু হয়েছে। আজ শনিবার হিন্দি গণমাধ্যম abplive.com সূত্রে প্রকাশ, আরজেডি নেতা ও রাজ্যের সাবেক মন্ত্রী তেজ প্রতাপ যাদব বলেছেন, সরকার গঠন হবে, খেলা হবে, নীতিশজির সঙ্গে আমাদের গোপন কথা হয়েছে। একই সময় তেজ প্রতাপ আরও বলেছেন, আমরা এর আগে নীতিশ কুমারের জন্য একটি নো এন্ট্রি বোর্ড লাগিয়েছিলাম, কিন্তু এখন আমরা তাকে এন্ট্রি দিয়েছি, এখন তিনি এসেছেন, তাই সরকারও গঠন হবে। শুক্রবার বিহারের রাজধানী পাটনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের বাড়িতে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। বিশ্লেষকদের মতে ওই ইফতার পার্টি কার্যত একটি বড় রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছিল। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিরাপত্তা কর্মীদের সাথে তার বাসভবন থেকে পায়ে হেঁটে আরজেডি নেতাদের আমন্ত্রণে ওই ইফতারে আসেন। উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক তিক্ততা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে রাষ্ট্রীয় জনতা দলের সম্ভাব্য উত্তরসূরি তেজস্বী যাদব সহ সাবেক মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর গোটা পরিবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে উষ্ণ অভিনন্দন জানান। নীতিশ কুমার আরজেডির সঙ্গে এলে বিহারের রাজনৈতিক সমীকরণ বদলে যাবে। 243 আসনের বিধানসভায় আরজেডির 76 বিধায়ক, জেডিইউ এর 45 এবং 1 স্বতন্ত্র রয়েছেন। নীতিশ কুমার যদি আরজেডির সঙ্গে যান, তবে জিতন রাম মাঝির দল হামও তার সঙ্গে যাবে। এর ফলে কংগ্রেস বামফ্রন্ট মিম ছাড়াই সরকার গঠন হতে পারে। নীতিশ কুমার, চিরাগ পাশোয়ান এবং তেজস্বী যাদবের একত্রিত হওয়ার প্রশ্নের জবাবে এলজেপি নেতা চিরাগ পাশোয়ান বলেন, এমন কোনো সম্ভাবনা নেই, ইফতারকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা মোটেও সঙ্গত নয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সীমান্তে আরও 3 সেনা নিহতের খবর দিয়েছে পাকিস্তান। আজ দেশটির সেনাবাহিনী জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনাবাহিনীর ওপর হামলা হয়েছে। আফগান সীমান্তের ওপার থেকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালালে ওই 3 পাকিস্তানের সেনা প্রাণ হারান। পাকিস্তানের সেনা কর্তৃপক্ষ দাবি করেছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের সেনাদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। তবে পাকিস্তানি বাহিনী হামলাকারীদের যথোপযুক্ত জবাব দিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী বহু সন্ত্রাসী হতাহত হয়েছে। আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানের সন্ত্রাসী কার্যক্রম চালানোর কঠোর নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইন্দোনেশিয়ার হাজার হাজার মানুষ বাইতুল মুকদ্দাস বোকাদ্দাসে ইসরায়েলি আগ্রাসন ও হামলার নিন্দা জানিয়ে রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা অবিলম্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতা ও অপরাধযজ্ঞ বন্ধের দাবি জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইন্দোনেশিয়ার হাজার হাজার মানুষ মুসলিম উম্মার প্রথম কেবলা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের প্রতি সমর্থন জানিয়ে এবং সেখানে সম্প্রতি ইসরায়েলি আগ্রাসন ও হামলার নিন্দা জানিয়ে রাজধানী জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা অবিলম্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতা ও অপরাধযোগ্য বন্ধের দাবি জানিয়েছেন। ইন্দোনেশিয়ায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ এমন সময়ে অনুষ্ঠিত হল যখন আলাক্সা প্রাঙ্গণে ইসরায়েলি অব্যাহত হামলা ষষ্ঠ দিনে গড়াল এবং এ পর্যন্ত 50 জন ফিলিস্তিনি আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি জঙ্গি বিমানও ফিলিস্তিনের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে তাদের ঘরবাড়ির ক্ষতি করেছে এবং তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। ইসরায়েলি এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোর অধিকার তাদেরও রয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, বিশ্ব কুদস দিবসের সময় যতই ঘনিয়ে আসছে ইসরায়েল ততই আতঙ্কিত হয়ে পড়ছে। এ অবস্থায় ফিলিস্তিনিদের আন্দোলন ও ক্ষোভ দমনের জন্য ইসরায়েল এমন কোনো বর্বরতা নেই যা তারা করছে না। ইরানের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ জাফর কানাদ বস এ ব্যাপারে বলেছেন, ইসরায়েল ভেবেছিল দমন অভিযান চালিয়ে এই অঞ্চলের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোকে দুর্বল করতে পারবে এবং আলাক্সা মসজিদ প্রাঙ্গণে নিজেদের সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে, কিন্তু এক্ষেত্রে তারা ফিলিস্তিনিদের পক্ষ থেকে প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হয়েছে। ইসরায়েলের অবৈধ ইহুদি অভিবাসীরা আলাক্সা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের পর ওই এলাকাকে ইহুদিকরণের চেষ্টা করলে নতুন করে ফিলিস্তিনিদের সাথে তাদের সংঘাত বাঁধে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ আব্দুল বারি আতাওয়ান বলেছেন, বর্ণবাদী ইসরায়েল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শক্তি এবং কেবল সশস্ত্র প্রতিরোধের মাধ্যমেই তাদের মোকাবেলা করা সম্ভব। অথচ রাজতন্ত্র শাসিত আরব দেশগুলো ইসরায়েলের প্রতি সমর্থন জানানোয় ফিলিস্তিনিরা আরও বেশি চাপের মুখে পড়েছে। যাই হোক, রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবসের সময় যতই ঘনিয়ে আসছে ততই ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নজর পড়ছে এবং ইসরায়েলের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। এ অবস্থায় ইন্দোনেশিয়ায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ ওই দেশটির মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের 24 জন নেতার নাম উল্লেখ করে প্রায় 1200 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,
সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ বিএনপি নেতা মকবুলকে গ্রেপ্তার ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে। বিএনপি মনে করে সরকারের সীমা আইন দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকার উদ্দেশ্যমূলক ভাবেই এই সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে আগামী 26 এপ্রিল ঢাকা সহ সকল মহানগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
ফখরুল বলেন, মামলা, গ্রেপ্তার, খুন, গুম, হত্যা এই সরকারের প্রধান অস্ত্র। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম পাল্টা অভিযোগ করে বলেছেন, বিএনপি সবসময় সবকিছুর জন্য আওয়ামী লীগকেই দায়ী করে থাকে, এটা তাদের একটা ব্লেম গেম।
বিএনপি সবসময় সরকারের ব্যর্থতা, আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা সেই কথা তারা বলে। তারা মিথ্যাচারের যে রাজনীতি সেটা করে, তারা ব্লেম গেম এর রাজনীতি করে, তারা সবকিছুকেই আমাদের উপরে চাপানোর চেষ্টা করে। কিন্তু তাদের অপরাধ, তাদের অপকর্ম, তাদের অপপ্রচার নিয়ে যে মানুষ যে অতিষ্ঠ, এই বুঝটুকু তাদের ভিতরে হয়নি।
এদিকে নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে আজ 3 দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে আদালত। উল্লেখ্য, গত 18 এপ্রিল দিবাগত রাত 12টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় 2.5 ঘন্টা চলে এ সংঘর্ষ। 19 এপ্রিল সকাল 10টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ, যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। সংঘর্ষে এখন পর্যন্ত 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক আলোচনা।
يا شهر العتق من النيران، يا شهر التوبة والغفران، يا شهر الخير، يا شهر الجود، يا شهر الرحمة والإيمان.
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان।
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 21তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র রমজান অফুরন্ত রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাস আত্মশুদ্ধির সর্বোত্তম মাস। রোজা পালন করলে মানুষ পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়। ধনীরা গরিবের অনাহারে অর্ধাহারে জীবনযাপনের কষ্ট অনুধাবন করতে পারে, ফলে তারা দান খয়রাতে উৎসাহিত হয়। রোজা পালনের মাধ্যমে মানুষ হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, ধূমপানে আসক্তি ইত্যাদি বদভ্যাস ত্যাগ করতে পারে। রমজান মাসে আল্লাহতালা বিশ্বমানবের মুক্তির সনদ সর্বাঙ্গীন জীবন ব্যবস্থা পবিত্র কোরআন নাজিল করেছেন। এর দ্বারা রমজান মাসের বিশেষ ফজিলতের কথাই প্রমাণিত হয়। রমজান মাসে আল্লাহতালা দুনিয়ার সব প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য বিশেষ ইবাদত রোজা ফরজ করে অশেষ নেকে হাসিল করার এবং আল্লাহতালার রহমত, মাগফিরাত ও দোজখের কঠিন শাস্তি থেকে মুক্তি লাভের বিশেষ সুযোগ দিয়েছেন। এ মাসের অপর অনন্য বৈশিষ্ট্য হল, এ মাসে যে ব্যক্তি একটি নফল ইবাদত আদায় করে সে অন্য মাসের একটি ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাবে, আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করে সে অন্যান্য মাসের 70টি ফরজ কাজ আদায় করার সওয়াব লাভ করবে।
রমজান মাসে এমন একটি রাত আছে যাকে বলা হয় কদরের রাত। এ রাতে যারা এবাদত বন্দেগী করবে তারা 1000 মাসের এবাদত বন্দেগী করার সওয়াবের তুল্য সওয়াব পাবে। কদরের রাত কোনটি সে বিষয়ে নির্দিষ্ট করে কোরআন মাজিদে কিছু বলা হয়নি। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবিরা শবে কদর বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, রমজানের শেষ 10 দিনের বিজোড় তারিখে শবে কদরের তালাশ করো। শবে কদর যেন কোনোভাবে ছুটে না যায় সেজন্য অনেক মুমিন মুসলমান রমজানের শেষ 10 দিন ইতেকাফ পালন করেন। শবে কদরের রাতে ইবাদতের বিশেষ ফজিলত বা পবিত্র রমজান মাসের রাতগুলোর মাঝে এই রাতটি গুপ্তধনের মতো আজও অপরিচিত অবস্থায় রয়েছে। হয়তোবা এজন্যই যে প্রত্যেকটি মানুষ যাতে এ মাসের প্রতিটি দিনকেই গুরুত্ব দেন এবং ইবাদত ও বন্দেগীতে যত্নশীল হন।
মহান প্রতিপালক তাঁর সন্তুষ্টিকে সকল প্রকার আনুগত্যের মধ্যে লুকিয়ে রেখেছেন যাতে বান্দারা সমস্ত প্রকারের ঐশী নির্দেশ পালনের প্রতি মনোযোগী হয়, ঠিক যেভাবে তিনি সকল গোনাহের মধ্যে তাঁর ক্রোধ বা গজবকে গোপন রেখেছেন যাতে সকল প্রকারের পাপ কাজ থেকে বান্দারা বিরত থাকে। তিনি যেভাবে তাঁর প্রিয় ও বিশুদ্ধ বান্দাদেরকে সমাজের সাধারণ লোকদের মাঝে অপরিচিত অবস্থায় রেখেছেন যাতে সমাজের সকল ব্যক্তি প্রতিটি মানুষকে সম্মান করে, ঠিক সেভাবে তিনি শবে কদরকেও গোপন রেখেছেন। তিনি যেভাবে সমস্ত মোনাজাতের মাঝে তাঁর মঞ্জুর করা প্রার্থনাটি গুপ্ত অবস্থায় রেখেছেন যাতে বান্দারা প্রভুর দরবারে আরও অধিক প্রার্থনা করে, সেভাবে তিনি শবে কদরকে গোপন রেখেছেন। মহান আল্লাহ যেভাবে তিনি তাঁর ইসমে আজম বা রহস্যময় মহান নামকে সমস্ত নামের মাঝে গোপন রেখেছেন যাতে বান্দারা সমস্ত নামকেই প্রাধান্য দেয়, ঠিক সেভাবে তিনি শবে কদরকেও গোপন রেখেছেন। তিনি প্রতিটি মানুষের মৃত্যুকেও গোপন রেখেছেন যাতে তাঁর বান্দারা প্রতিটি মুহূর্তে পরকালে যাত্রার জন্য প্রস্তুত থাকে।
আসলে কবে কদর তা মহিমান্বিত রজনীটিও গোপন অবস্থায় রাখা হয়েছে যাতে বান্দারা পবিত্র রমজান মাসের প্রত্যেকটি দিনকেই গুরুত্ব সহকারে গ্রহণ করে। অবশ্য একথার অর্থ এমনটি নয় যে মহান প্রতিপালকের বিশিষ্ট বান্দাগণ ও নিষ্পাপ মাসুম ইমামগণ জানতেন না যে লাইলাতুল কদরের রজনী কোন রাতটি। তাঁরা ওই রাতকে নিশ্চিতভাবে জানতেন, তবে তারা তা ইচ্ছাকৃতভাবেই বান্দাদের সার্বিক কল্যাণ, আত্মিক ও নৈতিক উন্নয়ন এবং পরকালীন রসদ সঞ্চয়ের স্বার্থ বিবেচনা করেই তা ফাঁস করেননি। জনৈক ব্যক্তি ইমাম বাকির আল ইসলামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন কোন রাতটি কদরের রাত? তিনি বললেন, কিভাবে সম্ভব আমরা লাইলাতুল কদর জানব না যখন ওই রাতে ফেরেশতারা আমাদেরকে ঘিরে চারপাশে ঘোরাফেরা করেন?
হাদিস শরীফে আছে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় তার বরকতে সে ব্যক্তি সব পাপ থেকে নাজাত লাভ করে এবং দোজক থেকেও তার মুক্তি লাভ ঘটবে। আর তাই আর ওই রোজাদার ব্যক্তি রোজার বদলে যে সওয়াব লাভ করবে সেও তার সমপরিমাণ সওয়াবের ভাগিদার হবে। এর দ্বারা রোজাদারের সওয়াব কম করা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ কথা শ্রবণ করার পর উপস্থিত সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের প্রত্যেকের এমন খানা পিনা নেই যার দ্বারা রোজাদারকে ইফতার করাতে পারি। তখন তিনি বললেন, একটি খুরমা বা একটি দুধ কিংবা একটু পানি দিয়ে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে ব্যক্তি এ সওয়াব হাসিল করবে। এ মাসটি উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলার খাস রহমতের মাস।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে রমজান মাসে এমন পাঁচটি নিয়ামত দান করা হয়েছে যা পূর্ববর্তী কোনো নবীর উম্মতকে দান করা হয়নি। এর নিয়ামতগুলো হল রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে কস্তুরীর চেয়েও অধিক সুগন্ধি বলে বিবেচিত। এ মাসে রোজাদারের পক্ষ হয়ে পানির মাছ আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে থাকে। রোজার মাসে প্রতিদিন বেহেশতকে নতুন নতুন সাজে সাজানো হয় এবং আল্লাপাক বেহেশতকে উদ্দেশ্য করে বলেন, আমার নেক বান্দারা পৃথিবীর দুঃখপূর্ণ জীবন শেষ করে তোমাদের বুকে স্থান নেয়ার জন্য শীঘ্রই আসছে। রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয় আর এজন্য শয়তান অন্য মাসের মতো এ মাসে রোজাদারকে ধোঁকা ও বিভ্রান্তিতে ফেলতে পারে না এবং এ মাসের শেষ রাতে রোজাদার বান্দাদের সমুদয় গুনাহ থেকে ক্ষমা পাওয়ার কথা ঘোষণা করা হয়।
প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধে আত্মরক্ষার হাতিয়ার হল রোজা। রোজা পালনের মাধ্যমে পানাহারে নিয়মানুবর্তিতার অভ্যাস গড়ে ওঠে। এতে অনেক রোগ দূর হয় ও স্বাস্থ্য ভালো থাকে। এবারে শোনা যাক একুশতম রমজানের দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত করো, শয়তানকে আমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না, জান্নাতকে আমার গন্তব্যে পরিণত করো। এ প্রার্থনাকারীদের অভাব মোচনকারী।
পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক আলোচনাটি শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 23 এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ, অস্ত্রধারীদের খোঁজ নেই, গ্রেপ্তার বিএনপি নেতা এবং রিমান্ডে। প্রথম আলো, যশোর 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, ইন্টার্ন চিকিৎসকদের উপর নির্ভরশীল চিকিৎসা, বিশেষজ্ঞরা ক্লিনিকে ইত্তেফাক, রেমিটেন্সের বদলে আসছে স্বর্ণ, যুগান্তর। ভারতের শিরোনাম, প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার উপরে নির্ভরতা কমাক ভারত, নয়াদিল্লিকে কড়া বার্তা আমেরিকার, সংবাদ প্রতিদিন। জাহাঙ্গীরপুরী হিংসায় বিদেশি মদত, আনসারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা ইডির আজকাল। হিন্দুত্ব ভুলেছেন উদ্ধব,
নির্দল সাংসদ বিধায়ক দম্পতির হুঁশিয়ারি, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। নিউমার্কেট এলাকায় সংঘর্ষ, অস্ত্রধারীদের খোঁজ নেই, গ্রেপ্তার বিএনপি নেতা, প্রথম আলোর শিরোনাম। মানব জমিনের খবরে লেখা হয়েছে, নিউমার্কেটের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে শিক্ষামন্ত্রী বলেছেন, সংঘর্ষে তৃতীয় পক্ষের ইন্ধন ছিল, আমরা তাদের রাজনৈতিক পরিচয় জেনেছি, সুতরাং কোনো অবস্থায় এদের ছাড় দেওয়ার সুযোগ নেই। আর বিএনপির মহাসচিব বলেছেন, জড়িত ছাত্রলীগ ইন্ধন দিয়েছে পুলিশ, দায় চাপাচ্ছে বিএনপির উপর। এদিকে মানব জমিনের এক প্রতিবেদনে লেখা হয়েছে, ওদের পাশে কে দাঁড়াবে। বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, অনন্ত অপেক্ষার প্রহর, শূন্য বুক, চোখে অন্ধকার, মুরসালিনের সন্তান, স্ত্রী, বাবা আর মায়ের আহাজারিতে বাতাস হচ্ছে ভারী, আর নাহিদের সদ্য বিয়ে করা স্ত্রী এখন কঠিন বাস্তবতার মুখোমুখি, স্বামীর শোকে কাতর। কিন্তু এই দুঃসময়েও তাদের সান্ত্বনা দিতে কেউ পাশে দাঁড়াননি। নিউমার্কেট কর্তৃপক্ষ, ঢাকা কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধির যৌথ বৈঠকে সমস্যার সমাধান হয়েছে। বৃহস্পতিবার থেকে চালু হয় নিউমার্কেট এলাকার সকল মার্কেট। সে সময় বলা হয়েছিল, নিহত ও আহতদের দায়িত্ব নিয়েছে নিউমার্কেট কর্তৃপক্ষ, ব্যবসায়ী নেতৃবৃন্দ যাবেন নিহত নাহিদ ও মোরসালিনের পরিবারের কাছে, তাদের আর্থিক সহায়তা করবেন। কিন্তু দুদিন পেরিয়ে গেল, যাননি সেখানে কেউই। রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক তার মতামত কলামের শিরোনাম করেছেন, এমন বিচার ব্যবস্থা থেকে কেন মানুষের আস্থা উঠে যাচ্ছে। সহিংসতা, সংঘাত, নির্লিপ্ততা, বিচ্ছিন্নতা ও বিভাজনের এক ভয়াবহ সময়ে উপনীত হয়েছি আমরা। পরিস্থিতির ভয়াবহতা অনেকেই হয়তো অনুধাবন করতে পারছেন। বহুবিধ সংকট ও সমস্যার মধ্য দিয়ে চলছে দেশ, কোথায় কখন কি হবে বলা মুশকিল। এক উন্মত্ত অবস্থা বিরাজ করছে, জেল, জুলুম, বিনা বিচারে হত্যা, গুম, ধর্ষণ, কথায় কথায় মারপিট, সংঘর্ষকে সঙ্গে নিয়েই আমাদের বসবাস করতে হচ্ছে। সর্বশেষ ঢাকা কলেজ ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়ে গেল। সেখানে পিটিয়ে মারা হলো নাহিদ হাসান নামের এক পথচারীকে। নাহিদকে মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, গা শিউরে ওঠে ওই ভিডিও দেখলে। যুগান্তরের একটি খবরের শিরোনাম, বেশি লাভের আশায় তৎপর সিন্ডিকেট, রেমিটেন্সের বদলে আসছে স্বর্ণ। এ খবরে লেখা হয়েছে, প্রবাসীরা আগে উপার্জিত অর্থ রেমিটেন্স হিসেবে দেশে পাঠালেও এখন সেই বৈদেশিক মুদ্রায় স্বর্ণ কিনে দেশে নিয়ে আসছেন। চাহিদার চেয়ে বেশি আসা স্বর্ণ বিদেশে পাচার হচ্ছে, এতে দেশ বঞ্চিত হচ্ছে মূল্যবান বৈদেশিক মুদ্রা থেকে, কমে যাচ্ছে রেমিটেন্স প্রবাহ। এ কারণে দেশের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, ডলারের বিপরীতে কমে যাচ্ছে টাকার মান, এর নেতিবাচক প্রভাব পড়ছে সার্বিক অর্থনীতিতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব। মানব জমিনের এ খবরে লেখা হয়েছে, যুদ্ধ থামাতে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই জন্যে আগামী মঙ্গলবার তিনি মস্কো সফর করবেন, সেখানে কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে। এদিকে যুগান্তরের অপর একটি খবরে লেখা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, রাশিয়া অন্য দেশও দখল করবে। পাকিস্তান ইস্যু, মানব জমিনের খবর, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে কোনো বিদেশি ষড়যন্ত্র হয়নি বলে নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কমিটি। এতে বলা হয়, ওয়াশিংটনে থাকা পাকিস্তান দূতাবাসে যে টেলিগ্রামটি এসেছিল তা নিয়ে আলোচনা করেছে এনএসসি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার উপরে নির্ভরতা কমাক ভারত, নয়াদিল্লিকে কড়া বার্তা আমেরিকার, সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। ইউক্রেন যুদ্ধের আবহে এবার নয়াদিল্লিকে কড়া বার্তা দিল পেন্টাগন। পেন্টাগনের প্রেস সচিব জন কির্বি গতকাল ওয়াশিংটনে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আমরা একটা বিষয় পরিষ্কার করে জানাতে চাই ভারত ও অন্য দেশগুলোকে, আমরা চাই না তারা প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়ার উপরে নির্ভর করুক। রাবড়ি দেবীর বাড়িতে ইফতার পার্টিতে নীতিশ, বদলাচ্ছে বিহারের রাজনৈতিক সমীকরণ। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ফের কি পরিবর্তন আসছে বিহারের রাজনৈতিক সমীকরণে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে ইফতার পার্টিতে শুক্রবার হাজির ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। এদিকে আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, হিন্দুত্ব ভুলেছেন উদ্ধব ঠাকরে, নির্দল সাংসদ বিধায়ক দম্পতির হুঁশিয়ারির প্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনের নিরাপত্তা বাড়াল পুলিশ। এদিকে জাহাঙ্গীরপুরী হিংসায় বিদেশি মদত, আনসারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা ইডির কাছে, আজকাল শিরোনামের খবরে লেখা হয়েছে, জাহাঙ্গীরপুরীর সাম্প্রদায়িক হিংসায় মূল অভিযুক্ত আনসার শেখ এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরাকের প্রতি প্রাচ্য ও পাশ্চাত্যের ব্যাপক সহযোগিতা নিয়ে পশ্চিমা গণমাধ্যমের স্বীকারোক্তি সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইরাকি শাসক সাদ্দামের ইরান আগ্রাসনের কারণ ও তার প্রতি দুই পরাশক্তির পূর্ণ সমর্থন সত্ত্বেও ইরানের বিজয়ে ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বের ভূমিকা নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত আট বছর ধরে চলা যুদ্ধে ইরান শুধু ইরাকি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেনি, সেই সঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তির বিরুদ্ধেও যুদ্ধ করেছিল। এ সম্পর্কে একটি পশ্চিমা গণমাধ্যম লিখেছে, ফ্রান্সের মধ্যাঞ্চলে অবস্থিত ন্যাটো জোটের একটি সামরিক ঘাঁটি থেকে ইরাকি সেনাবাহিনীর অ্যান্টোনোভ বিমানে করে নানা ধরনের যুদ্ধাস্ত্র বাগদাদে নেয়া হয়। ১৯৮৬ সালে ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলো এক প্রতিবেদনে জানায়, দেশটি যদি ইরাককে সামরিক সাহায্য দেয়া তিন সপ্তাহের জন্য বন্ধ করে দেয় তাহলে বাগদাদের পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়বে। আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন ও তাদের অন্যান্য সহযোগী দেশ ইরানের ইসলামী শাসন ব্যবস্থার মূলোৎপাটনের লক্ষ্যে তেহরানের উপর এ যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। কাজেই তারা সাদ্দাম প্রশাসনকে সবরকম সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করে যায়।
অথচ পশ্চিমা দেশগুলো ওই একই সময়ে ইরানের কাছে কাঁটাতারের বেড়া পর্যন্ত বিক্রি করেনি। কিন্তু তারা ইরাকের সাদ্দাম সরকারের হাতে গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছে ইরানি নাগরিকদের নির্বিচারে হত্যা করার জন্য। এখনও অনেক ইরানি যোদ্ধা ওই রাসায়নিক অস্ত্রের আঘাতে আহত অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করছেন এবং প্রায় প্রতিদিন রাসায়নিক অস্ত্রের আঘাতে আহত কোনো না কোনো ইরানি যোদ্ধার শাহাদত বরণের খবর প্রকাশিত হচ্ছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানি জনগণ তাদের দেশ থেকে সাম্রাজ্যবাদী আমেরিকাকে চিরতরে বিদায় জানিয়েছিল, ফলে মধ্যপ্রাচ্যের মতো কৌশলগত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ আমেরিকার হাতছাড়া হয়ে যায় এবং বিশ্বের স্বাধীনতাকামীদের সামনে ইরান হয়ে ওঠে অনুকরণীয় আদর্শ।
ঠিক এ কারণেই আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন কারো পক্ষে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা মেনে নেওয়া সম্ভব ছিল না। ইরানি জনগণ যখন বিপ্লব পরবর্তী বিধ্বস্ত দেশটিকে ঠিক মতো গুছিয়ে উঠতে ব্যস্ত, তখনই তাদের উপর নানাবিধ বিপদ চাপিয়ে দেয়া হয়। ইরানের বিভিন্ন অঞ্চলে জাতিগত দাঙ্গা বাঁধিয়ে দেয়া হয়। দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও ব্যক্তিত্বদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং বিভিন্ন রাজনৈতিক সমাবেশে শক্তিশালী বোমা বিস্ফোরণ ইত্যাদি ছিল ইরানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। কিন্তু শত্রুরা ইরানের ইসলামী বিপ্লবের কিছু কিছু দিক সম্পর্কে ছিল সম্পূর্ণ অজ্ঞ, যেমন জনগণের উপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের সুদূর প্রসারী প্রভাবের মাত্রা অনুধাবন করা ছিল বহিঃশক্তিগুলোর জন্য অকল্পনীয় বিষয়।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই যুদ্ধ শেষে এক ভাষণে বলেন, আট বছরের চাপে দেওয়া যুদ্ধে ন্যাটো, সোভিয়েত ইউনিয়ন ও নতজন আরব সরকারগুলো সবাই মিলে সাদ্দামকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ইরান তাদের সবার বিরুদ্ধে বিজয়ী হয়েছে। আট বছরের যুদ্ধের পর তারা ইরানের এক বিঘত পরিমাণ জায়গাও নিজেদের দখলে রাখতে পারেনি। ইসলামী বিপ্লবের রূপকার তার অন্য এক ভাষণে বলেন, বিগত ২০০ বছরে ইরান যতগুলো যুদ্ধে অংশ নিয়েছে তার সবগুলোতে পরাজিত হয়েছে, শুধুমাত্র এই আট বছরের যুদ্ধে ইরান পরাজিত হয়নি। আমেরিকা যা চেয়েছিল ঠিক তার বিপরীতটি হয়েছে। এ সম্পর্কে ইরানের সাবেক সংসদ স্পিকার ও আট বছরের যুদ্ধের প্রধান কমান্ডার হাশেমি রাফসানজানি বলেন, ইসলামী বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্য ইরানে নিজেদের সবচেয়ে বড় স্বার্থ হাতছাড়া করে। এ কারণে একই ধরনের বিপ্লব যাতে বিশ্বের আর কোনো দেশে হতে না পারে সেজন্য তারা ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয়।
ইরানের উপর আট বছরে চাপিয়ে দেওয়া যুদ্ধের আগে ইরাক সরকার ইরানের সীমান্তে ৬৩৬ বার আগ্রাসন চালায় এবং অবশেষে এক সপ্তাহের মধ্যে গোটা ইরান দখল করা সম্ভব হবে এই আশায় ইরাকি শাসক সাদ্দাম ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরানে চূড়ান্ত অভিযান শুরু করেন। সাদ্দাম ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর আগে সাংবাদিকদের বলেন, তিনি এক সপ্তাহ পরে তেহরানে তাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু ইরাকি বাহিনী ৩৫ দিন পর্যন্ত ইরানের দক্ষিণাঞ্চলীয় খোররাম শহরের প্রবেশ পথে আটকে থাকে। এ থেকেই সাদ্দামের ইরান দখলের স্বপ্ন ধূলিসাৎ হওয়ার প্রমাণ পাওয়া যায়। অথচ ওই সময় ইরানের সেনাবাহিনী সুসংগঠিত ছিল না এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সদ্য প্রতিষ্ঠিত হয়েছিল বলে তার পক্ষে পেশাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার অভিজ্ঞতা ছিল না। কিন্তু তা সত্ত্বেও ধীরে ধীরে ইরানি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সে দুর্বলতা কেটে যায়।
ইরাকি বাহিনী ইরানে আগ্রাসন শুরু করার এক সপ্তাহ পর ইরান আত্মরক্ষামূলক অবস্থান ছেড়ে আক্রমণাত্মক হামলা শুরু করে। মাত্র নয় মাসের মধ্যে ইরানি যোদ্ধারা তাদের দেশের হাতছাড়া হয়ে যাওয়া অঞ্চলগুলোর বেশিরভাগ পুনরুদ্ধার করে এবং বিভিন্ন ফ্রন্টে সাদ্দাম বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনির দূরদর্শী ও প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বের ভূমিকা ছিল ইরানের এই বিজয়ের প্রধান কারণ। ফ্রান্সের গোয়েন্দা সংস্থার তৎকালীন প্রধান ইরাকি শাসক সাদ্দামের কাছে পাঠানো এক বার্তায় ইমাম খোমেনি সম্পর্কে বলেন, এই ব্যক্তির ব্যাপারে সাবধান থাকবেন, আগুন ধরে যাওয়া জঙ্গলের চেয়ে বিপজ্জনক আর কিছু হতে পারে না, কারণ এই আগুন প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে। ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী তাহা ইয়াসিন রামাজান বলেন, ইসলামী বিপ্লবের বিস্তৃত প্রতিহত করার জন্যই তার দেশ ইরানে হামলা চালিয়েছে। তিনি বলেন, আলজিয়ার্স চুক্তি বা কয়েকশো কিলোমিটার ভূমি দখল করার উদ্দেশ্যে এই যুদ্ধ শুরু হয়নি, বরং ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করা ছিল এই যুদ্ধের মূল উদ্দেশ্য।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক সাপ্তাহিক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আফগানিস্তানের কয়েকটি মসজিদে হামলার ঘটনায় ইরানের উদ্বেগ, নিরাপত্তা জোরদারে সহযোগিতার প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট রাইসি। রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সরাসরি সংঘাত এড়ানো না গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা জার্মান চ্যান্সেলরের। পানি সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা, আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় ধারা অববাহিক ভিত্তিক পদ্ধতি গ্রহণের আহ্বান। ভারতের বিহারে লালু প্রসাদ যাদবের বাড়িতে ইফতার পার্টিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনা। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।